যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র পরিত্যাগে যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে চাপ দেওয়া হয়, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে পিয়ংইয়াং। এই বাস্তবতায় আগামী 12 জুন ট্রাম্প উনের বৈঠকের ভবিষ্যৎ কি, তা নিয়েই আমাদের আজকের আলাপন। আর আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে, নিউ ইয়র্ক থেকে রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ এবং ডক্টর আবু নাসের, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমরা শুরুতেই সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে যাব, তার আগে শ্রোতা আপনাদের একটু জানিয়ে দেই যে আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। চলে যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে। যেমনটা বলছিলাম যে ট্রাম্প উন বৈঠকের ভবিষ্যৎ আসলেই কি হতে যাচ্ছে বৈঠকটি, নাকি কোনো ধরনের সংকেত দেখছেন আপনি?
সংকেত কিছু তো আছে, এখন কিছু অনিশ্চয়তা আছে, কিন্তু তারপরে মোটামুটি আমার ধারণা এই বৈঠকটি হবে। দুপক্ষেরই দরকার এই বৈঠকটি করার। যুক্তরাষ্ট্র চাইবে, যদিও প্রকাশ্যে তারা বলছে যে নর্থ কোরিয়াকে তার সমস্ত পারমাণবিক অস্ত্র সম্ভার হস্তান্তর করতে হবে, সমস্ত কর্মসূচি বন্ধ করে দিতে হবে, বাতিল করে দিতে হবে, কিন্তু তারা নিজেরাও নিশ্চয় উপলব্ধি করে যে এটা এক ধরনের দরকষাকষির জন্য তাদের এই অবস্থান। যাইহোক, এরপর আমরা আরো পরে সম্পর্কে বিস্তারিত আলোচনার বিশ্লেষণের সুযোগ পাবো। আর উত্তর কোরিয়ার যে অবস্থা, তাতে তারাও চায় এই উত্তেজনা কিছুটা প্রশমিত হোক। তাদের যে ধরনের প্রেসিডেন্ট কিমের নিজের নিরাপত্তার জন্য এবং তার সরকারের তার রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে ধরনের অস্ত্র সম্ভার দরকার, পারমাণবিক অস্ত্র, মিসাইল, ক্ষেপণাস্ত্র ইত্যাদি, তা তারা অলরেডি তৈরি করে রেখেছে। আরো করা না করলেও তাদেরকে কেউ আক্রমণ করতে সাহস করবে মনে হয় না, সম্ভাবনা অনেক কম, প্রায় নাই বললেই চলে। যাই হোক, তো ফলে নিরাপত্তার ব্যবস্থা অবস্থাটা নিরাপদ করে নিশ্চিত করে তারা এখন আলোচনায় বসতে চাইছে, যাতে করে তাদের দেশের অর্থনীতির উন্নয়ন দরকার, তাদের দেশের জনগণের জীবনমানের উন্নয়নের দরকার। দক্ষিণ কোরিয়া হচ্ছে সম্পদে দরিদ্র, জনসংখ্যা বেশি, উত্তর কোরিয়া সম্পদে অত্যন্ত মানে প্রচুর সম্পদের মালিক, কিন্তু অর্থনীতি খুব দুর্বল হয়ে আছে, সাধারণ জনগণের জীবন মানের অবস্থা মানে ভালো না, উন্নয়নের দরকার। সেই জন্যে প্রেসিডেন্ট কিম চাচ্ছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যে তার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা দক্ষিণ কোরিয়ার এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সাহায্য নেবে, এবং তাদের উপরে যে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে, বিশেষ করে যার কারণে তাদের যা সম্পদ তারা যদিগুলো রপ্তানি করতে পারে, রপ্তানি করার ব্যাপারে ব্যাঘাত হচ্ছে, আমদানির ব্যাপারে ব্যাঘাত হচ্ছে, ফলে তাদেরকে অর্থনৈতিক সাহায্য না দিলেও তাদের আমদানি রপ্তানি যদি নিরাপদ থাকে, অবরোধ শূন্য থাকে, তাহলেও তাদের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হলেও সম্ভব। এই সমস্ত কারণে তারা দর কষাকষি করে কতটা আদায় করতে পারে, সুযোগ সুবিধা, এগুলোর জন্যই এই আলোচনা রাজি হয়েছে। ফলে আমার ধারণা দুপক্ষের জন্যই এই আলোচনা গুরুত্বপূর্ণ, এবং তারা এটা একেবারে বাদ পড়ে যাক, ব্যর্থ হয়ে যাক, এটা চাইবে না। দরকষাকষি অব্যাহত থাকবে এবং আমার ধারণা এই বৈঠকটি হবে, কিন্তু একেবারে এই বৈঠককে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া সমস্ত সমর্পণ করে দেবে, অস্ত্র শস্ত্র একেবারে প্রায় আত্মসমর্পণ মতন যান হয়ে কিছু করে ফেলবে, এবং তার কারণে যে হয়েছে শুরু হয়ে গেছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া শান্তিতে, এই সমস্ত ব্যাপার একটু বাড়াবাড়ি ধারণার বশবর্তী হতো। আমার ধারণা শেষ পর্যন্ত বৈঠকটি হবে এবং কিছু হলেও একটা সমঝোতা হবে, এবং ওই এলাকায় উত্তেজনা প্রশমনে এই বৈঠক অবদান রাখবে বলে আমার ধারণা।
জি, ডক্টর আবু নাসির, আপনার কাছে জানতে চাই, আপনি কি দেখেন, কতটা সম্ভাবনা দেখেন?
ডক্টর মাহমুদুল্লাহ সাহেব যেরকম বললেন যে আমার মনে হয় সম্ভাবনা রয়েছে, তবে দুটো বিষয় রয়েছে যে এই বৈঠকটা নিশ্চিত করে হবে কিনা সেটা নির্ভর করছে দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে যে আপনি জানেন আগামীকাল থেকে আপনার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করছেন, এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার নেতার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে শীর্ষ বৈঠক সেটা হওয়ার আগেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করছেন। এই সফরের প্রেসিডেন্ট ট্রাম্প আসলে জানার চেষ্টা করবেন যে ওখানকার আপনার দক্ষিণ এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কের সর্বশেষ অবস্থা কি, সেটা নির্ভর করছে একটা বিষয়। আরেকটা হচ্ছে চীনের অবস্থান কি। আপনি জানবেন যে গত মাস পর্যন্ত কিন্তু বৈঠকটা একেবারে নিশ্চিত ছিল, কিন্তু আপনার জাস্ট কিছুদিন আগে যখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক যে মহড়া শুরু করলো এবং আপনার উত্তর কোরিয়ার নেতা যখন চীন সফর করে ফিরলেন, তখনই কিন্তু তিনি বললেন যে এই বৈঠকটা উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠক সেটা অনিশ্চিত হয়েছে। আমার মনে হয় যে আগামীকালের যে বৈঠক রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের, এবং চীনের অবস্থান কি, সর্বশেষ অবস্থান কি, সেটার উপর নির্ভর করবে যে বৈঠকটা আসলেই আগামী জুন মাসের 12 তারিখে সিঙ্গাপুরে হতে যাচ্ছে কিনা।
জি সৈয়দ মাহমুদুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে আর্থিক সাহায্যের কথা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়া না পাওয়ার বিষয়টি, কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি যে কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে যে পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রের আর্থিক সাহায্য কখনো গ্রহণ করতে সম্মত হবে না উত্তর কোরিয়া। তাহলে তো বিষয়টা বোঝাই যাচ্ছে যে আসলে এখন পর্যন্ত উত্তর কোরিয়া আর্থিক সাহায্যের পরিবর্তে পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে আসতে চাইছে না।
না, এগুলো প্রকাশ্য বক্তব্য বিবৃতি কিছুটা দরকষাকষির ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যেটা ডক্টর আবু নাসের বললেন যে তিনি ওই যে সর্বশেষ চীন সফর করলেন তারপর এই কড়া বক্তব্য দিলেন, সেখানেও আরেকটা পলিটিক্স চলছে, রাজনীতি। সেটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন চীনের উপরে কঠোর নীতি গ্রহণ করেছেন চীনের আমদানির ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং অনেকগুলো অতিরিক্ত শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। এখন কিছুটা উনি নমনীয় অবস্থান নিয়েছেন, কারণটা কি, তিনি জানেন যে চীন চাপ না দিলে, না বোঝালে উত্তর কোরিয়া এই বৈঠক থেকে সরে দাঁড়াতে পারে বা দর কষাকষিতে আরো কঠোর অবস্থান নিতে পারে। ফলে চীনের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। চীন চাইছে উত্তর কোরিয়াকেও তার নিজের স্বার্থে উত্তর কোরিয়ার অবস্থানকে ব্যবহার করতে। ফলে এমন না যে চীন বললেই উত্তর কোরিয়া সব সমর্পণ করে দেবে, কিন্তু কিছুটা সমঝোতামূলক মনোভাব নেবে এই পর্যন্ত জানিয়েছে, সেটাও অনেকাংশেই চীনের প্রভাবের কারণে। ফলে এখানে চীনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো অর্থনৈতিক ব্যাপারটা নিশ্চিত ভাবে ধরে নেওয়া যাবে যে তারা কোন ধরনের দক্ষিণ কোরিয়া ওখানে ইনভেস্ট করবে নানা ধরনের, যুক্তরাষ্ট্র না হলেও, এবং যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া, পরামর্শ ছাড়া দক্ষিণ কোরিয়া সেটা করতে যাবে না। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হোক, উত্তর কোরিয়ার অর্থনীতির উন্নয়নে মানে একটা অলিখিত হোক অপ্রকাশ হোক একটা সমঝোতা হবে বলে আমার ধারণা। তা না হলে উত্তর কোরিয়া শুধুমাত্র শান্তির জন্য ওই এলাকায় তার সমস্ত কর্মসূচি বন্ধ করে দেবে, এটা আশা করা যায় না। আরেকটা হচ্ছে উত্তর কোরিয়া ওই যে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যে সামরিক মহড়া, সেইখান সেটার ব্যাপারে তার আপত্তির কারণ হচ্ছে উত্তর কোরিয়ার কিছুটা তো ভয় থাকেই যে সেই সময় তারা আকস্মিক ভাবে না কোনো আক্রমণের চিন্তা করে, অথবা তার নিউক্লিয়ার যে ইনস্টলেশন গুলো সেগুলা ধ্বংস করে দেওয়া, সেগুলার আশেপাশে মানে অবতরণ করা, এই ধরনের কোনো ব্যবস্থা না করে, সেটার জন্য এক ধরনের হুমকি। কিন্তু তা ঘটবে না আমার মনে হয়। ওভারঅল শেষ পর্যন্ত বৈঠকটি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, দুই পক্ষের স্বার্থে এটি জরুরি, এবং এটা প্রায় নিশ্চিত যে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অলিখিত হোক অপ্রকাশ্য হোক কোনো সমঝোতা হবে।
জি ডক্টর আবু নাসের, আপনার কাছে যাব তার আগে আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, তাদের একজনের মন্তব্য বা প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন। হ্যালো,
হ্যালো,
জি শুনতে পাচ্ছি, কে বলছেন?
আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি।
বলুন।
আজকে যে আলোচক যদি এই চুক্তি না হয় বা এরকম আশার অনুরোধ করতে না পারি, যেভাবে মিডিল ইস্টের অবস্থান হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিন, যদি এটাও যদি ব্যস্ত চলে যায় তাহলে আমরা কি আশা করতে পারি?
আপনি আসলে জানতে চাইছেন যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যদি ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তিও ব্যর্থ হয়ে যায় এবং যদি উত্তর কোরিয়ার সঙ্গেও কোনো ধরনের কোনো সমঝোতা না হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে সেই বিষয়টি তো? জি, আমরা আমরা আপনার প্রশ্ন উত্তর জানার চেষ্টা করছি। ডক্টর আবু নাসের, আপনি যদি উত্তরটা দেন।
জি, আমার কাছে দুটো বিষয় মনে হয়। একটা হচ্ছে যে এই যে আপনার শীর্ষ বৈঠক নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনেকাংশে দায়ী। দায়ী এই কারণে যে আপনি যখন আপনার দুই দেশের মধ্যে যখন অনেক দিনের পুরনো একটা সংকট এবং সেই সংকট নিয়ে যখন আলোচনার সূত্রপাত হয় তখন আপনাকে কিন্তু স্ট্র্যাটেজিক হতে হয়। কিন্তু ট্রাম্প তার টুইট এবং তার বিভিন্ন বক্তব্য যেভাবে তিনি প্রকাশ করেছেন যে তার কাছে মনে হচ্ছে তিনি অতি আগ্রহী এই আপনার শীর্ষ বৈঠকের কারণে। আপনি যখন দর কষাকষি করবেন তখন যদি আপনি আপনার আগ্রহ বেশি প্রকাশ করেন আপনার প্রতিপক্ষ কিন্তু সেটা সুযোগ নেবে, প্রতিপক্ষ চাইবে যে আরো বেশি দর কষাকষি করতে। এবং এই যে ট্রাম্পের যে তিনি নিজেই দাবি করছেন যে তার মনে হয় তিনি শান্তি প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং সেজন্য তিনি শান্তি পুরস্কার নোবেল পিস যে প্রাইজ সেটার দাবিদার তিনি। 10 জনের বেশি রিপাবলিকান গভর্নর প্রকাশ্য বিবৃতি দিয়ে বলেছেন যে ট্রাম্পকে আপনার নোবেল পিস প্রাইজ দেওয়া উচিত। এখনো কিন্তু শান্তি আলোচনা শুরুই হয়নি। এটা কিন্তু উত্তর কোরিয়ার যে নেতা তাকে তার পিতা বা তার যে গ্র্যান্ডফাদার তার সঙ্গে তুলনা করলে হবে না। আপনি দেখবেন যে আমি গত কয়েকদিনের পত্রিকা যেটা দেখছিলাম যে সিআইএ এর সাবেক যে যিনি প্রধান এবং এখন যিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, তারা দুজনই প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন যে তাদের মনে হয়েছে দক্ষিণ কোরিয়ার নেতা উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনার পর তাদের মনে হয়েছে যে কিম জং উন আপনার এই যে আলোচনা চলছে এবং বিভিন্ন রকমের যে খুঁটিনাটি বিষয় রয়েছে সে সম্পর্কে খুব ওয়াকিবহাল। তিনি ভীষণভাবে পড়াশোনা করেছেন এবং শুধুমাত্র ডিনিউক্লিয়ারাইজেশনের যে প্রক্রিয়া এবং নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস এবং অন্যান্য যে সামরিক বিষয় রয়েছে এ বিষয়ে তার সূক্ষ্ম ধারণা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের মনে হতো যে যুক্তরাষ্ট্রের যারা পলিসি মেকার তারা মনে করতেন যে উত্তর কোরিয়ার নেতা একটু বোকাসোকা, তার বোধহয় তেমন কোনো ধারণা নেই, কিন্তু সেই ধারণা কিন্তু সত্যি নয়। এটা একটা কারণ যে আমার মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের যে অতি উৎসাহ সেটা একটা কারণ এই আলোচনা না হওয়ার পেছনে। আরেকটা কারণ হচ্ছে আপনার ট্রাম্প এবং তার প্রশাসনের কথাবার্তা এরকম মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যেহেতু আপনার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যে চুক্তি ছিল পারমাণবিক আপনার চুক্তি ছিল পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নিরস্ত্রীকরণ সংক্রান্ত যে চুক্তি ছিল সেটা থেকে তারা সরে এসেছে, এবং সরে আসার ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু স্টাবলিশ করতে হবে যে তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি চুক্তি প্রতিষ্ঠা করতে পারেন এবং তিনি সেটা করতে পারেন উত্তর কোরিয়ার সাথে। উত্তর কোরিয়া যখন মনে করছে যে এই শান্তি আলোচনা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তখন তারা মনে করছে যে আমার মনে হয় আমি যদি এই শান্তি আলোচনা থেকে নিজেকে উইথড্র করার একটা হুমকি দিই তাহলে আলোচনা যখন শুরু হবে তখন আমার বার্গেনিং পাওয়ারটা বেশি হবে। আমার কাছে মনে হচ্ছে যে উত্তর কোরিয়া তার নানা রকম যে ডিপ্লোম্যাটিক যে ম্যানুভারিং সেটার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আউটপ্লে করার চেষ্টা করেছে এবং এই চেষ্টা করার পেছনে ট্রাম্প এবং তার প্রশাসনের দূরদর্শীহীনতার যে আপনার দূরদর্শীহীনতার একটা কারণ রয়েছে। আর আমাদের শ্রোতা যেটা বললেন যে আপনার এই চুক্তি যদি না হয় এই আলোচনা যদি না হয় তাহলে আপনার উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবং স্পেশালি এবং দক্ষিণ কোরিয়া জাপান চীন এবং উত্তর কোরিয়া ওই অঞ্চলের অবস্থা কি প্যালেস্টাইন বা ইসরায়েলের মতো হবে কিনা, আমার মনে হয় না যে এখনই অতটা সংকটের কোনো কারণ রয়েছে, অতটা চিন্তার কোনো কারণ রয়েছে।
জি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যাব, তার আগে আমাদের সঙ্গে বেশ কয়েকজন শ্রোতা রয়েছেন, তাদের প্রশ্ন এবং মন্তব্য শুনে আপনার কাছে ফিরতে চাই। শ্রোতা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যদি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করেন। হ্যালো হ্যালো শ্রোতা আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, যদি আপনার প্রশ্ন অথবা মন্তব্য থাকে যদি বলেন। হ্যালো, আমরা আসলে শুনতে পাচ্ছি না, আমরা আবার পরে নিশ্চয়ই শ্রোতা আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সৈয়দ মাহমুদুল্লাহ, আমি আপনার কাছে যেতে চাই দুটো বিষয় নিয়ে। একটি হচ্ছে লিবিয়া মডেল, যে মডেলটি নিয়ে এরই মধ্যে বেশ কথাবার্তা শুরু হয়েছে উত্তর কোরিয়া প্রসঙ্গে, এবং একই সঙ্গে একটু জানিয়ে দিতে চাই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মন্তব্য করেছেন যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে এলে উত্তর কোরিয়ার নেতা ক্ষমতায় থাকতে পারবেন, আর যদি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান করেন তবে উত্তর কোরিয়াকে ভেঙে দেওয়া হবে। লিবিয়া মডেল এবং এই মন্তব্য সব মিলিয়ে আপনার বিশ্লেষণ চাই।
যেমন ডক্টর নাসের বললেন একটু আগে, এই যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নায়কদের কিছু কিছু বক্তব্য মন্তব্য, এগুলো প্রায় দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে। তারা এই ধরনের কথা বলে প্রেসিডেন্ট কিমের মধ্যে এক ধরনের সংশয় গভীর করে তুলেছেন, এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক চীন, তারাও যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে সন্দিহান হয়ে আরো বেশি সন্দিহান হচ্ছে। এমনিতে কোন রাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করে না, আর এই সমস্ত ক্ষেত্রে তো সংশয়ের কারণ থাকতেই পারে। আর সর্বশেষ আরেকটি ঘটনাও উত্তর কোরিয়াকে কিছুটা সংশয়বাদী করার ক্ষেত্রে ভূমিকা রাখছে সম্ভবত, সেটা হচ্ছে কয়েকটি প্রধান আন্তর্জাতিক শক্তি মিলে ইরানের সাথে যে তার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি করেছিল, মানে পারমাণবিক অস্ত্রের দিকে না যাওয়ার জন্য সেই পারমাণবিক গবেষণাগার ইত্যাদিকে শান্তিবাদী কাজে ব্যবহার করার জন্য সমস্ত যে চুক্তিটি হয়েছিল সেটা থেকে যুক্তরাষ্ট্র অন্য সকল চুক্তি স্বাক্ষরকারীর মত উপেক্ষা করে, আবেদন উপেক্ষা করে সেটা থেকে সরে এসছে। এইটাতেও উত্তর কোরিয়ার মনে একটা অতিরিক্ত সংশয় হয়েছে যে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে যখন যা মনে করে তাই করবে, সেই আন্তর্জাতিক চুক্তির আন্তর্জাতিক নিয়ম কানুনের কোনো তো আক্ষা করবে না, এবং ফলে তার সাথে চুক্তি করার ব্যাপারে বেশ অনিশ্চয়তা থাকে যে চুক্তি করবে তার নিরাপত্তা নিয়ে সংশয় থাকে। একটা আরেকটা হচ্ছে লিবিয়ান মডেলের কথাটা বিশেষ উল্লেখ করা অত্যন্ত দায়িত্বহীন হয়েছে, কারণ লিবিয়ান মডেল প্রথম কথা হচ্ছে লিবিয়া পারমাণবিক অস্ত্রের দিকে যাচ্ছিল, সেই উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেখানে তাদের কোন রকম অগ্রগতি বিন্দু মাত্র হয়নি, তার একেবারেই প্রাথমিক অবস্থার প্রাথমিক পর্যায়ে ছিল। আর এখানে একটি রাষ্ট্র বলতে গেলে মানে ক্ষেপণাস্ত্র তৈরি করছে, সেই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সাগরের কিছু অবস্থানে এসে পৌঁছাতে পারে গুয়াম দ্বীপে, এবং তার যুক্তরাষ্ট্র মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়াকে সর্বনাশ করে দিতে পারে, এই ধরনের ক্যাপাবিলিটি তার হয়েছে এবং পারমাণবিক অস্ত্র সে বানিয়ে ফেলেছে। ফলে সেই দেশের সাথে লিবিয়ার তুলনা করা এটা ঠিক না। এক দুই নম্বর হচ্ছে লিবিয়া কি করলো, তারা সে দেশের নেতাকেই খুন করে ফেললো, ফলে তাতে কি এটা বোঝা যাবে যে আমি যদি নিরস্ত্র হয়ে যাই লিবিয়ার মডেলে আমাকে আমারও সর্বনাশ করে ফেলা হবে। তৃতীয় হচ্ছে যে লিবিয়ার মডেলে না গেলে বা আমাদের সাথে চুক্তি না করলে তাহলে তোমাকে ক্ষমতা রাখা হবে না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এই ধরনের প্রকাশ্য কথা তো একবারে মানে আলোচনার সফল না ব্যর্থ হওয়ার জন্য একটা নিশ্চিত অবস্থান, সেই কারণেই দক্ষিণ উত্তর কোরিয়া বেশ সংশয়বাদী হয়ে উঠেছে এবং দরকার সকাশি চূড়ান্ত পর্যায়ে যায় বলে মনে হয়। কিন্তু তারপরও আমি মনে করব এখনো পর্যন্ত আমি এই আলোচনা হবে বলে আশাবাদী, আমি নিশ্চিত কথা বলবো না কিন্তু আমি প্রচন্ড ভাবে আশাবাদী, উভয় পক্ষের স্বার্থ এখানে জড়িয়ে আছে।
ডক্টর আবু নাসির, আপনার কাছে যাব, তার আগে আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন, উত্তম কুমার পল, আপনি যদি আপনার প্রশ্ন অথবা মন্তব্যটা করেন।
জি ভাই, কেমন আছেন?
জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
জি ভাই, আপনাদের দোয়া। ভাই আমি বলতে চাচ্ছি আমার মত, যে ট্রাম্পের উল্টা পাল্টা সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেমন আমরা কিছুদিন আগে দেখছি ফিলিস্তিনের ব্যাপার নিয়ে, এটা আমি জানি, আমার দাদা জানে, দাদার বাপে জানে, এটা ফিলিস্তিনের জায়গা, কিন্তু ট্রাম্প জোর করে এটা ইসরায়েলের দিতে। এসব উল্টাপাল্টার কারণে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আর যেমন আমার নাম উত্তম, আপনি আমার যদি তিন দিন বান্ধে হিলেন, আমার নাম সুমন কে গেলে আমি কি এটাকে মানব না?
কাজের মধ্য দিয়ে আসলে যুক্তরাষ্ট্রের কতটা জি আমরা যেতে চাই। ডক্টর আবু নাসের, যেমনটা বললেন আমাদের শ্রোতা, আপনি কি মনে করেন যে আসলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে? এক, এবং আমরা একই সঙ্গে আপনার মন্তব্য চাইব লিবিয়া মডেল এবং আমাদের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে।
জি, আমার মনে হয় যে এটা 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 সবাই বোধহয় একমত হবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে কথা বলছেন, তার যে মন্তব্য, সেই মন্তব্য যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের যে লং টার্ম আপনার স্ট্র্যাটেজিক গোল এবং যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী যে পররাষ্ট্রনীতি, সেটার জন্য সহযোগী ভূমিকা রাখছে না যুক্তরাষ্ট্রের। কিন্তু একটা যুক্তরাষ্ট্র সবসময় একটা বিষয় নিয়ে গর্ব করত, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যদি প্রশাসন পরিবর্তন হয়, তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের কোনো পরিবর্তন সাধারণত হতো না। এবং যুক্তরাষ্ট্র যে প্রশাসনই কোনো একটা অন্য একটি দেশ বা বহুপাক্ষিক কোনো চুক্তি যদি করে থাকে, সেই চুক্তিকে সাধারণত আপনার চুক্তিকে রেসপেক্ট করা হতো এবং সেই চুক্তি বাস্তবায়ন করা হতো। কিন্তু আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে তিনি দুটো মেজর চুক্তি, যেটা যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন করেছিল, সেটা থেকে তিনি সরে আসলেন। একটা হচ্ছে আপনার প্যারিস যে ক্লাইমেট চেঞ্জ অ্যাকর্ড, সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন, এবং যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপিয়ান যে শক্তিগুলো রয়েছে তাদের সঙ্গে ইরানের যে চুক্তি হয়েছিল আপনার পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কিত, সেখান থেকেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন। এবং এর ফলে উত্তর কোরিয়ার সামনে একটা ভয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন যদি কোনো চুক্তি করে উত্তর কোরিয়ার সাথে, তাহলে আগামী প্রশাসন সেখান থেকে সরে আসবে কিনা। এবং আপনার যুক্তরাষ্ট্রের নেতার জন্য কিম জং উনের কাছে এটা একটা বড় উদ্বেগের বিষয়। আরেকটি হচ্ছে আপনি যেটা বলছেন যে লিবিয়া মডেল, গাদ্দাফি মডেল, আমরা সবাই জানি যে এর আগে যুক্তরাষ্ট্রে, সম্ভবত এটা প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, যে এটা কি প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় হয়েছিল নাকি বুশের সময় হয়েছিল আমি ঠিক ভুলে গিয়েছি, যে আপনার তখন যুক্তরাষ্ট্রের সাথে লিবিয়ার একটা পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি হয়েছিল, এবং চুক্তি হওয়ার পরপরই দেখা গেল যে লিবিয়ার যিনি নেতা ছিলেন কর্নেল গাদ্দাফি, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি নির্মমভাবে, প্রথমে তিনি আপনার ক্যাপচার্ড হলেন, তারপরে তিনি নিহত হলেন। এবং কিম জং উনের ভয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি যদি একটু এরকম একটা চুক্তি করেন, চুক্তি করার পরে যুক্তরাষ্ট্র তাকে এরকম ছুঁড়ে ফেলে দেবে কিনা। কিন্তু সিনিয়র সাংবাদিক মাহমুদুল্লাহ সাহেব যেরকম একটু বললেন যে গাদ্দাফি আপনার লিবিয়ার সঙ্গে উত্তর কোরিয়াকে মেলানো ঠিক হবে না, কারণ হচ্ছে উত্তর কোরিয়ার যে পারমাণবিক শক্তি সেটা এখন অনেক উঁচু পর্যায়ে রয়েছে, তাদের যে আপনার মিসাইল যে কর্মসূচি রয়েছে সেটা খুবই অ্যাডভান্সড, এবং এই কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র খুব আগ্রহী যে তাদের সঙ্গে একটা চুক্তি করার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে আশার বিষয় হচ্ছে, আমার মনে হয় যে এই সমস্ত নিরাশার যে সমস্ত শঙ্কার যে কারণ রয়েছে, তারপরও একটা আশার দিক রয়েছে, এ কারণে যে উত্তর কোরিয়ার নেতার যে বয়স, তার বয়স 30-এর কোঠায়, এবং যদি তিনি স্বাভাবিক জীবন পান তাহলে হয়তো আরো 40 বছর তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। তিনি চাইবেন যে এই 40, তিনি যদি চান যে দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকতে, তাহলে তাকে কম্প্রোমাইজ করতে হবে। তিনি জানেন যে আজকে যে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, সেখানে উত্তর কোরিয়ার পক্ষে একা টিকে থাকা সম্ভব নয়, শুধুমাত্র চীনের সমর্থন নিয়েও টিকে থাকা সম্ভব নয়। তাহলে তাকে কম্প্রোমাইজ এবং অ্যাডভান্সড,
তাকে কম্প্রোমাইজ করতে হবে, এট দ্য সেম টাইম তার যে সামরিক শক্তি সেটাকে অ্যাডভান্স করতে হবে। সেই যে আপনার সেই স্ট্র্যাটেজি নিয়ে হয়তো উনি আগাচ্ছেন, এবং সে কারণে নানা রকম শঙ্কার পরেও আমি জনাব মাহমুদুল্লাহ সাহেবের সাথে একমত যে হয়তো আগামী মাসে আমরা এই যে আলোচনা সম্ভাবনা রয়েছে সেটা হয়তো বাস্তবে রূপ নেবে বলেই আমরা দেখতে পাব।
জি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে আবার একটু যেতে চাই। উত্তর কোরিয়ার নেতার সঙ্গে চীনের প্রেসিডেন্টের দুই দফায় বৈঠক হয়েছে, এবং অনেকেই মনে করেন যে উত্তর কোরিয়ার নেতার এখন যে অবস্থান, অর্থাৎ বৈঠক থেকে সরে আসার হুমকি, এগুলোর পেছনে চীনের এক ধরনের প্রভাব রয়েছে, যেটি আপনি আপনার শুরুতেও বলেছিলেন। সব মিলিয়ে আসলে বৈঠক থেকে উত্তর কোরিয়া যদি সরে আসে, সেক্ষেত্রে চীনের কি লাভ, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। তার আগে আমাদের সঙ্গে আরো কয়েকজন শ্রোতা রয়েছে, তাদের একটু মন্তব্য বা প্রশ্ন শুনে আপনার কাছে আসব। শ্রোতা, আপনি যদি আপনার পরিচয় এবং দিয়ে যদি প্রশ্নটি করেন তাহলে খুব ভালো হয়।
দাদা নমস্কার।
নমস্কার, কে বলছেন?
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, পঞ্চগড় বাংলাদেশ থেকে।
জি বলুন। ভালো আছেন? জি ভালো আছি দীপক চক্রবর্তী, আপনি যদি আপনার প্রশ্ন বা মন্তব্যটি করেন।
জি, আমি আজকে যেটা প্যানেল অতিথির কাছে যেটা প্রশ্ন করতে করবো আর কি, সেই প্রশ্নটা হচ্ছে আমাদের যে মানে কাল প্রস্তুত যে বৈঠক হতে যাচ্ছে, এই বৈঠক হলে মানে কি কি ধরনের কথাবার্তা উঠে আসতে পারে, এবং কি ওনারা সবাই যে থাকবেন, এবং কি এই মিটিংয়ে কতটুকু আর কি ভূমিকা এই বিষয় নিয়ে মানে ওনারা কতটুকু মানে ভাবতেছে, এবং কি কি বিষয় নিয়ে?
জি, আমরা পেয়েছি দীপক চক্রবর্তী, আপনার প্রশ্নটি পেয়েছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছ থেকেই জানতে চাই কি কি বিষয় উঠে আসতে পারে। অবশ্যই পারমাণবিক নিরস্ত্রীকরণ একটি বিষয় রয়েছে, আর কোন বিষয়ের কথা যদি আপনি আমাদেরকে জানান, এবং একই সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই যে চীনের প্রভাব বিস্তার, অর্থাৎ বৈঠক না হওয়ার ক্ষেত্রে চীনের কি ধরনের লাভ থাকতে পারে।
কি কি বিষয় আলোচনা হবে? তো পারমাণবিক নিরস্ত্রীকরণ এটাই তো প্রধান মূল আলোচ্য বিষয়, এবং এটার কারণে অন্যান্য শর্ত যেটা যে আমরা এটা প্রেস করে আসব, তাহলে আমাদের কে কি লাগবে, কি কি গ্যারান্টি, নিশ্চয়তা তারা চাইবে। আর একই সঙ্গে তারা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের উপরে যে তাদের ক্ষেত্রে শোনো, প্রথম আর একটা তো আরেকটা কারণ হচ্ছে যে আপনার তাদের ওই যে অবরোধ আরোপ করেছে, অর্থনৈতিক অবরোধ, এটাতে তারা সর্বাংশে একেবারে সম্পূর্ণভাবে এটা প্রত্যাহার করে নিতে হবে, এই দাবি তাদের প্রথম দাবি হবে বলে আমার ধারণা। তো সেটা না হয়ে সেটা হলে তাদের যেটা একটু আগে আমি বললাম, তাদের যে অনেক জিনিস তারা এক্সপোর্ট করতে পারে সেটা তারা এক্সপোর্ট করতে পারবে, তাদের প্রয়োজনীয় জিনিস তারা ইম্পোর্ট করতে পারবে, তাদের তাদের অন্যান্য বৈদেশিক সাহায্য ছাড়াও তাদের অর্থনৈতিক উন্নয়ন অনেকটা এগিয়ে যাবে। আর তারপর তাদের অবশ্যই মানে আগ্রহ থাকবে দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কারণে, দক্ষিণ কোরিয়ার অনেকেই উত্তর কোরিয়ায় বিনিয়োগে আগ্রহী হবে, সেটার আরেকটা কারণ আছে। দক্ষিণ কোরিয়ার এখনকার যে সরকার, এটি তো লেফটিস্ট সরকার কিছুটা, তারা নিজেরাই উদ্যোগী হয়ে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, এবং দুই কোরিয়ারই জনগণের স্বপ্ন হচ্ছে তাদের মধ্যে পুনরেকত্রীকরণ, যেমন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি হয়েছে। তারা একই জাতি, একই ভাষাভাষী, একই ইতিহাস তাদের দেশটা, মানে পশ্চিমা রাষ্ট্রগুলো এবং আপনার ঠান্ডা লড়াইয়ের সময়ের কারণে যুদ্ধ হয়ে দুভাগ হয়ে গেছে, এটা কেউ চায় না। এখনো হাজার হাজার ফ্যামিলি আছে যাদের একটা অংশ দক্ষিণ কোরিয়া, একটা অংশ উত্তর কোরিয়া বিভক্ত হয়ে রয়েছে। তো তারা এই পুনরেকত্রীকরণের স্বপ্ন একটা আছে, এবং সেই স্বপ্ন প্রেসিডেন্ট কিমেরও আছে। তবে তিনি চাইবেন সেই পুনরেকত্রীকরণ হলে যেন তিনি সেখানে একটা প্রভাবশালী অবস্থানে থাকতে পারেন। তিনি যদি পুনরেকত্রীকরণ আগামী এক দশক দুই দশকের ভিতরে হয়, তিনি চাইবেন অন্তত প্রথম টার্মে তিনি সেই দেশের রাষ্ট্রপ্রধান হবেন। এই সমস্ত স্বপ্ন আছে, এই সমস্ত আগ্রহ আছে, ফলে এগুলো নিয়ে কথাবার্তা হবে না, পুনরেকত্রীকরণ নিয়ে এখানে কথা হবে না, যেটা হচ্ছে অর্থনৈতিক অবরোধ তুলে দেওয়া, এবং তার মানে তার থেকে তার অস্ত্রশস্ত্র নিয়ে নেওয়ার জন্যে সামরিক পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের দাবি এরা তারা উত্থাপন করবে, কিন্তু আমি নিশ্চিত এ ব্যাপারে কোনো অবস্থাতেই উত্তর কোরিয়া তাৎক্ষণিক ভাবে রাজি হবে না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা যেতে পারে। আর আগে যেটা বলেছি, এই যেমন ডক্টর নাসেরও বললেন, সেটা হচ্ছে প্যারিসের পরিবেশ চুক্তি থেকে, ক্লাইমেট আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের মানে তাৎক্ষণিক ভাবে নিজেকে সরিয়ে নেওয়া এবং ইরানের সাথে চুক্তি থেকে, আন্তর্জাতিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়া, এই দুইটার কারণে প্রচন্ড একটা সংশয় সৃষ্টি হয়েছে। ফলে এইসব সংশয় মনে রেখে উত্তর কোরিয়া আলোচনায় যাবে এবং তারপরও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, এবং তাতে করে কিছুটা হলেও ওই এলাকায় উত্তেজনা প্রশমিত হতে পারে বলে আমার ধারণা।
চীনের প্রভাব, এবং সেই প্রভাবের কারণে যদি বৈঠক না হয় তাহলে চীনের কি লাভ হবে? আমরা বলছিলাম যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা দু দফা বৈঠক করেছে, এবং অনেকেই বলেন যে উত্তর কোরিয়ার নেতার এখন যে অবস্থা, অর্থাৎ বৈঠক থেকে সরে আসার হুমকি, এর পেছনে আসলে চীনের প্রভাব রয়েছে। তো এই প্রভাবের কারণে যদি সত্যি বৈঠকটি না হয় সেক্ষেত্রে চীনের কি লাভ?
না, সেটা তো একটু আগে আমি বলেছি, চীনের লাভ এই অর্থে না, চীনও চাইছে যে এই বৈঠকটা আংশিকভাবে অন্তত সফল হোক, কিন্তু সেখানে তারও একটা দাবার খুঁটি আছে। চীনের উপরেও এক ধরনের অর্থনৈতিক অবরোধের মতো অবস্থা সৃষ্টি করার হুমকি দিচ্ছেন রাষ্ট্রপতি ট্রাম্প, এবং তিনি বিশেষ করে তার শুল্ক, চীন থেকে যে সমস্ত দ্রব্য বিদেশে পাঠানো হয়, যুক্তরাষ্ট্রে পাঠানো হয়, তার উপরে কঠোর এবং অনেক বেশি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন তিনি। এখন তাতে করে চীনের যে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তো চীনের এইটা তো হচ্ছে অর্থনীতির দিকটা, আবার একই সঙ্গে সামরিক ক্ষেত্রেও চীনের উপরে ওই অঞ্চলে প্রেসিডেন্ট ওবামার আমল থেকে কিছুটা প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র তার সামরিক অবস্থান বৃদ্ধি করেছে। এখন সর্বশেষ চীন যখন চীনের এই যে দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্র মিলে মহড়া দিচ্ছে, এটা শুধুমাত্র উত্তর কোরিয়ার জন্য যে একটা হুমকি তা না, এটা চীনও নিজের ব্যাপারে একটা হুমকি মনে করে। তো এই সমস্ত কারণে চীন চাইছে যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধদেহী মনোভাব যেটা তারা প্রদর্শন করছে, এটা কিছুটা নমনীয় করুক, আর অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে তারা যে সমস্ত কড়াকড়ি, অতিরিক্ত কড়াকড়ি আরোপ করছে বলে তাদের ধারণা, সেটা থেকে তারা অন্তত কিছুটা নমনীয় হোক। এটা এই উত্তর কোরিয়াকে সে ততটুকু তারা ব্যবহার করতে চাইবে প্রভাব বিস্তার করে, কিন্তু তারাও চায় না যে উত্তর কোরিয়া একটা মহাশক্তিশালী পারমাণবিক শক্তি হোক, কারণ উত্তর কোরিয়া তারই বর্ডারে, তারই সীমান্তে অবস্থিত। ফলে সেটা ভবিষ্যতে কোনো সময় উত্তর কোরিয়া মহাশক্তিশালী হয়ে গেলে সেটা চীনের জন্য অন্তত অংশত একটা হুমকি হিসাবে থাকবে, সেটা তারা চাইবে না। আবার দক্ষিণ কোরিয়ার সাথে মিলে উত্তর কোরিয়া একেবারে তাৎক্ষণিকভাবে অতি দ্রুত একত্র হয়ে যাক, অথবা তাদের শান্তি প্রতিষ্ঠা হোক, এইটাও চীনের স্বার্থে না। এই কারণে যে যেটা এর আগে উল্লেখ করেছি, উত্তর কোরিয়ায় প্রচুর প্রাকৃতিক এবং খনিজ সম্পদ রয়েছে, দক্ষিণ কোরিয়ার টেকনোলজিক্যাল এবং ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট রয়েছে অবিশ্বাস্য। দুই কোরিয়া একত্র হয়ে গেলে তারা জাপানের মতো একটা বিরাট শক্তিশালী অর্থনীতিতে মানে পরিণত হবে। চীন চাইবে না তার প্রান্তে, একেবারে সীমান্তে অবস্থিত একটা দেশ, একদিকে তার কাছে সামরিক শক্তি থাকবে, পারমাণবিক শক্তি কিছুটা হলেও উত্তর কোরিয়া থাকবে, আবার অপর দিকে তারা বিরাট একটা শক্তিশালী অর্থনৈতিক ভাবে ডেভেলপড দেশ হয়ে যাবে তার সীমান্তে, এটাও তারা চাইবে না। তো ফলে তারা না চাইলে যে এটা হতে পারে না তা না, কিন্তু সেই জন্য তারা এই দুই কোরিয়ার তাৎক্ষণিক একত্রীকরণের পক্ষে তারা থাকবে না, কিন্তু তাদের এখনকার যে ইমিডিয়েট গোল সেটা হচ্ছে তাদের উপরে যুক্তরাষ্ট্রের সামরিক
এবং অর্থনৈতিক যে চাপ এটা অন্তত কিছুটা প্রশমন করা।
জি, আমরা আমরা যাব ডক্টর আবু নাসির আপনার কাছে। তার আগে আমাদের একজন শ্রোতা রয়েছেন, অনেকক্ষণ ধরে টেলিফোন লাইনে রয়েছেন, তার প্রশ্ন বা মন্তব্যটি শুনে আপনার কাছে আসছি। হ্যালো, হ্যালো, জি শ্রোতা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে যে প্রশ্ন অথবা মন্তব্যটি করেন।
আমি কামাল হোসেন মধুখালী ফেরতপুর থেকে। আমার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করে এবং কোন ফলপ্রসূ পদক্ষেপ নেয় তাহলে এশিয়ার জন্য কতটা লাভবান হবে?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু নাসির এই প্রশ্ন। এবং একই সঙ্গে দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, সেটি কতটা সফল হবে, খুব সংক্ষেপে যদি আমাদেরকে দেড় মিনিটের মধ্যে বলেন দুটো প্রশ্নের উত্তর।
জি, প্রশ্নটা হচ্ছে আপনার যে এশিয়া কতটুকু লাভবান হবে।
জি,
এশিয়া তো আপনার নেক্সট ইকোনমিক পাওয়ার জোন, এবং যদি এশিয়ার ওই অঞ্চলে শান্তি হয় তাহলে পুরো এশিয়ার জন্যই আপনার একটা ভালো বিষয়, এবং শুধুমাত্র পুরো এশিয়ার জন্য নয় সারা বিশ্বের জন্য একটা ভালো বিষয়। কারণ আমরা জানি যে পারমাণবিক জস্টের যে আপনার ভয়াবহতা, ভয়াবহ যে রূপ, যে নৃশংসতা, আমরা এর আগে আমরা জাপানের হিরোশিমা নাগাসাকিতে দেখেছি। আমার মনে হয় না কোন বিবেকবান মানুষ চাইবেন যে আরেকটা পারমাণবিক যুদ্ধের সূচনা হোক পৃথিবীতে। আমি আমি শেষ করার আগে একটি বিষয় আমি তখন আমি ঠিক মতো বলতে পারিনি যে আপনার লিবিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কখন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি হয়েছিল, আমি একটু চেক করেছি। এটা আসলে শুরু হয়েছিল 1991 সালের পরপরই, ফার্স্ট গালফ ওয়ার পরপরই, কিন্তু 2001 সালে আপনার টুইন টাওয়ারে যে হামলা তারপরে প্রেসিডেন্ট বুশ প্রশাসনের সময় শুরু হয় এবং 2003 সালে ওই চুক্তিটি হয়েছিল।
আমরা পেয়েছি আপনার কাছ থেকে উত্তর, এবং আশা করি শ্রোতা যারা প্রশ্ন করেছেন তারাও তাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। আমরা দুঃখিত অনেক শ্রোতার প্রশ্ন নিতে পারিনি, মন্তব্য নিতে পারিনি। নিশ্চয়ই আশা করি আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হবে, আপনাদের প্রশ্ন বা মন্তব্য নিব। সবশেষ শুধু প্রত্যাশা একটাই, বৈঠক সফল হোক এবং বিশ্ব পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা থেকে মুক্ত থাকুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।